السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى, أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم, بسم الله الرحمن الرحيم, ألف لام ميم, ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة, صدق الله مولانا العظيم. محترم ومكرم حضرات علماء اکرام, معزز حاضرین, اللہ رب العزت بہت بڑا احسان و مہربانی, আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ পাকের ঘর মসজিদের মধ্যে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, এজন্য সকলেই আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ. আমার ভাই দোস্ত, আমি আলোচনা করছিলাম শুরুতে গত মাসে যে দুনিয়া আসলে আমাদের কারোই বাড়ি না, এখানে আসছি আবার চলে যাব, এখানে বাড়িওয়ালা হই আর ভাড়াটিয়া হই, রাষ্ট্রপতি হই আর রিক্সাওয়ালা হই, আলেম গায়রে আলেম, কোনো ব্যক্তির বাড়ি দুনিয়াতে না, আসল বাড়ি হল আমাদের জান্নাতের মধ্যে। জান্নাত থেকে আসছি, জান্নাত থেকে ইনশাআল্লাহ যাব, এটাই হল বাড়ি। অনেক মানুষ হাদিস শরীফের অর্থ একটু ভুল বলে, হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, ওয়াতানের মহব্বত ওয়াতান মানে দেশ, দেশপ্রেমিক হওয়া এটা ঈমানের লক্ষণ। তো দেশপ্রেমিক তো ইংরেজরাও, তারা কি মোমেন? এখানে আসলে ওয়াতন শব্দের অর্থ হল বাড়ি, যারা আখেরাতে বিশ্বাসী তারা বাড়িতে বিশ্বাসী, বাড়ি হল জান্নাতে। আমাদের বাড়ি কোথায়? কার কার? সকলের। এই সকলের বাড়ি যে জান্নাতে, ও জান্নাত থেকেই আমরা আসছি। দুনিয়াতে আসছি কোথা থেকে? কুল নাহবিতু মিনহা জামিয়া, আল্লাহ তাআলা বলছেন আদম হাওয়া এবং তোমাদের মাঝে তোমাদের যে সন্তান সন্তান যারা আছে সকলেই জান্নাত থেকে অবতরণ করো, নামো নিচে। তো যেন আল্লাহ নামাই দিছেন, কোথায় নামাই দিছেন? দুনিয়াতে। প্রয়োজনে আসছি, প্রয়োজন পুরা হয়ে গেলে চলে যাইতে হবে, সকলেই জান্নাত থেকে আসছি। আর যাইতে ইচ্ছুক কোথায়? জান্নাতে। যেহেতু জায়গাটা আমাদের বাড়ি না, অপরিচিত, এই অপরিচিত জায়গার থেকে জান্নাতে যাব কিভাবে, তার উপায় কি? আল্লাহ তাআলা বলছেন টেনশন নিও না, আমি তোমাদের জন্য সে উপায় পাঠাবো। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমার পক্ষ থেকে তোমাদের নিকটে হেদায়াত নামা যাবে। ফামান তাবিআ হুদায়া, যারা ওই হেদায়াত নামাকে ফলো করবে, ওটাকে সামনে রেখে জীবন যাপন করবে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই। তার অর্থ বাড়ির থেকে গেছে আবার বাড়িতে আসবে। তো বাড়ির থেকে যাওয়া বাড়িতে আবার আসা এর নামই সফলতা। এর নাম কি? বাড়ির থেকে গেল বাড়িতে আর আসলো না, সফল? কি বলেন? বাড়ির থেকে গেল বাড়িতে আর আসলো না, বাড়িতে আর আসলো না, সফল না। সফলতা কখন? বাড়ির থেকে যাবে আবার বাড়িতে ফিরে আসবে। আল্লাহ তোমার ভাই দোস্ত, আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দা তুমি যদি বাড়িতে আসতে চাও তাহলে তোমার নিকটে আমি আমার হিদায়ত নামা পাঠাবো, ওই হিদায়ত নামাকে সামনে রাখবা। আর আমার সেই হিদায়ত নামার নাম হল কোরআনুল করিম। আর এই কোরআনে করিমকে বুঝানোর জন্য কোরআন তো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, এই কিতাবকে বুঝানোর জন্য আমি রিজালুল্লাহ পাঠাবো, যাদেরকে আমি প্রেরণ করব, পাঠাবো নবী এবং রসুল, তারা তোমাদেরকে এই কিতাব বুঝাবে। তো আমার কিতাবকে নবীর বুঝ মতো যারা নিজের জীবনকে পরিচালনা করবে, দুই জিনিসকে সামনে রেখা, কয় জিনিস? কিতাবুল্লাহ, রিজালুল্লাহর বুঝ। সে রিজালুল্লাহর বুঝ হল হাদিস শরীফ। এই দুই জিনিসকে সামনে রেখে যারা জীবনযাপন করবে তাদের জীবন ধন্য জীবন। কেন? জান্নাত থেকে গেছে, জান্নাতে আবার আসবে। জান্নাত থেকে গেছে, জান্নাতে আবার আসবে। তো আমার দোস্ত, এই দুনিয়াতে আসার পরে যেই ব্যক্তি কিছু গুণের কথা আল্লাহ তাআলা বলছেন, এই গুণগুলোকে যারা অর্জন করবে তার অর্থ সে কিতাবুল্লাহ অনুযায়ী চলবে। সেই গুণগুলোর ভিতরে প্রথম নম্বর গুণ হল, আমি গত মাসে আলোচনা করছিলাম, ইমান বিল গায়েব। ইমান বিল গায়েব তার অর্থ অদৃশ্য জিনিসের উপরে ইমান আনা। ফেরেশতাদের ইমান এবং আমাদের ইমানের মাঝে আমি পার্থক্য বলছিলাম কয়টা? দুইটা। এক নম্বর হল আমাদের ইমান হল ইমান বিল গায়েব, অদৃশ্য জিনিসের উপরে আমরা ইমান আনি। আর তাদের ইমান হল ইমান বিল মুশাহাদ, মানে তারা দেখে ইমান আনে। দেখে যেটা ইমান আনে এর কোনো মূল্য নেই। লাইট জ্বলতেছে, আমার চোখ আছে, আমি কি বলবো না লাইট জ্বলতেছে না? তাদের মানুষ বলবে তুমি বোকা। না দেখে এটা হল ইমান বিল গায়েব। তো ওই যে আল্লাহর পথের পথিক হওয়ার জন্য, জান্নাতের পথের পথিক হওয়ার জন্য, যারা জান্নাতের পথে নিজেকে পরিচালনা করবে তাদের জীবন সফল, তারা জান্নাতে যাবে, তার প্রথম নম্বর গুণ হল ইমান বিল গায়েব। প্রথম নম্বর গুণ, যারা এই ইমান বিল গায়েব নিয়ে আসবে সে মোমেন। ইমানের পরে আল্লাহ পাক বলছেন ইমানের দ্বারা আল্লাহ সুবহান ওয়া তাআলার বান্দা হওয়ার মেম্বারশিপ পাওয়া যায়। কি পাওয়া যায়? যে কোনো একটা সংগঠন যাতেই আপনি ঢুকেন তো প্রথম তো মেম্বারশিপ নিতে হয়। এই মেম্বারশিপ পাওয়া যায় ইমানের দ্বারা। যে কোনো ব্যক্তি যখন মেম্বারশিপ নেয় তখন তার আবার কিছু ডিউটি থাকে না, খালি মেম্বারশিপ নিয়ে নিলেই হয়, কাজ থাকে না। তো আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দা আমার এই ইসলাম ধর্মের, আমার নবীর ধর্মের মেম্বারশিপ যদি তুমি নাও তো এটা তো হবে ইমানের দ্বারা। কিসের দ্বারা? ইমানের দ্বারা, ইমান বিল গায়েবের দ্বারা। দ্বিতীয়ত, ফার্স্ট জিম্মেদারি, প্রথম জিম্মেদারি হল, যেরকম দেখবেন কারো মেম্বারশিপ নিছে, কি বলে যে প্রতিদিন একটু সময় করে অফিসে আসবা, বলে না? অনেক মানুষ হচ্ছে আমাদের সাথে খানকার সম্পর্ক রাখে, বছরকে বছর চলে যায়, খোঁজ খবর নেই। এই জন্য আল্লাহ রাসূল বলছেন তিন ব্যক্তির জন্য আমার মহব্বত ওয়াজিব হয়ে যায়। কয় ব্যক্তির জন্য? ওয়াজিবাত মহব্বতি। আল্লাহ বলেন আমার তাকে ভালোবাসা ওয়াজিব হয়ে যায়। কয় ব্যক্তির জন্য? তিন ব্যক্তির জন্য। মুতাহাব্বিন ফিয়্যা, যারা দুইজনে পারস্পরিক সম্পর্ক করছে আমার জন্য। দুজনে সম্পর্ক করছে কিসের জন্য? একজন আরেকজনকে ভালোবাসে কিসের জন্য? আল্লাহ বলেন আমার জন্য। এই যে নবী রসুলকে আমরা ভালোবাসি, আল্লাহর ওলিদেরকে ভালোবাসি, সাহাবা ইকরামকে ভালোবাসি, কিসের জন্য? আমাদের আত্মীয় দুলাভাই, কিসের জন্য? আল্লাহর জন্য। তাই জন্য প্রথম নম্বর রসুল বলেন মুতাহাব্বি নফিয়া, এটাকে বলা হয় হাদিসে কুদসি। আল্লাহ বলেন আমার জন্য পারস্পরিক মহব্বত, একে অন্যকে মহব্বত করে আমার জন্য। এখন যে যাকে ভালোবাসে তার থেকে দূরে থাকতে ভালো লাগে না কাছে বসতে ভালো লাগে? কাছে বসতে ভালো লাগে। অল মুতাজালিসি নফিয়া, রসুল বলেন যে দুজনে একখানে বসে কিসের জন্য? আমার জন্য। আমারে মহব্বত করে তো তার মহব্বতের পাত্রের সাথে সে বসে, কেন? বসাটাও আমার জন্য, দুনিয়ার কোনো মকসাদ নিয়ে না, যে তার নিকট নিয়ে বসলে 5,000 টাকা হাদিয়া পাবো, এই জন্য না, বরং আল্লাহ বলেন আমার জন্য বসে। এটা মহব্বতের তাকাজা, মহব্বতের চাহিদা। যে যারে ভালোবাসে তার নিকট বসতেও ভালো লাগে, ভালো না বসলে বসতে কি লাগে না? ভালো লাগে না। এই যে মসজিদে এসে বসবেন, দিনদার মানুষের সাথে বসবেন, ওলামায়ে কেরামের সাথে বসবেন, অনেক আছে ওলামায়ে কেরামকে দেখলে খারাপ লাগে, যাই বা তাস খেলার সাথে বসে, লুডো খেলতেছে তার সাথে বসে, খারাপ কাজ করছে তার সাথে বসে, কেন ভাই? তার সাথে কেন বসতেছো তুমি? ভালো লোকের সাথে বসো, সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। আজ পর্যন্ত যারা অসৎসঙ্গ ধরছে তারা ধ্বংস হয়ে গেছে। হিন্দু, মুশরিক, ইহুদি, নাসারা, তাদের সঙ্গ যারা দিছে তারা ধ্বংস হয়ে গেছে, হবে এদের কোনো সন্দেহ নেই। সৎ লোকের সাথে বন্ধুত্ব করো, তুমি সৎ হয়ে যাবা। খারাপ লোকের সাথে বন্ধুত্ব করবা, খারাপ হয়ে যাবা। সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। এটা শুধুমাত্র ওই যে হিরণচির সাথে না, এই সব বন্ধুত্ব, ব্যবসা বাণিজ্য সব কিছু ভালো লোকদের সাথে করবেন, বোঝেন নাই? এই জন্য একটা হল ভালোবাসা আর একটা হল মুআমালা। ভালোবাসাকে আরবিতে বলে মুআলাত, আর লেনদেন ভালো ব্যবসা বাণিজ্য এটার নাম হল মুআমালাত। মুআলাত মুআমালাত, মুআলাত হারাম হে, মুআমালাত জায়েজ হে। যাকে আমার আল্লাহ ভালোবাসে না আমি তাকে কিভাবে বলতে পারি মাই ফ্রেন্ড? ওই আমি যদি বলি আপনার সাথে এনার সাথে আমার মহব্বত আর এনার সাথে এনার গণ্ডগোল, কঠিন গণ্ডগোল, আমি জানি ওনার শত্রু, আমি বললাম যে ভাই ইনি আমার বন্ধু, এর মুখটা কালো হয়ে যাবে না একবার উজ্জ্বল হয়ে যাবে? কেন? তুমি জানো তার সাথে আমার সম্পর্ক নাই, সে আমার শত্রু, তাকে তুমি ফ্রেন্ড আমার সামনে কিভাবে বললা, আবার আমার সাথেও ভালোবাসার কথা বলো? এই জন্য কোনো অমুসলিমকে আমার ফ্রেন্ড এটা বলা যায় নাই, তাদের সাথে আমাদের বন্ধুত্বের সম্পর্ক ন, বন্ধুত্বের সম্পর্ক আল্লাহর বন্ধুদের সাথে। আল্লাহর বন্ধুর সম্পর্ক কার সাথে? হ্যাঁ, আল্লাহর বন্ধুদের সাথে। আর আল্লাহর বন্ধু কারা? যাদের ঈমান বিল গায়েব আছে, ঈমান আছে। কারণ ঈমানের মাধ্যমে বন্ধুত্বের মেম্বারশিপ পাওয়া যায়। যার ঈমান নাই তার সাথে আল্লাহর সাথে বন্ধুত্বের মেম্বারশিপই নাই। আরে মনে রাখতে পারবেন না? বুঝেন নাই, বুঝছেন সবাই? এখন রইল তাহলে তাহলে হুজুর আমরা চায়না যাই মাল আনতে, যাবেন কানাডা, যাবেন চায়না, যাবেন যেখান থেকে মাল আনতে তখন আনবেন। দেশের ভিতরে হিন্দু আছে, অমুসলিম আছে, তাদের সাথে ব্যবসা বাণিজ্য করবেন? একটা হলো ফ্রেন্ড বানানো, আর একটা হলো ব্যবসা বাণিজ্য করা। ব্যবসা বাণিজ্যের নাম হলো মুআমালা, আর বন্ধুত্বের নাম হলো মুআলাত। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতর নিষেধ করেছেন যে যারা আমার বন্ধু না তারা তাদেরকে তোমরা বন্ধু বানাবে না। এজন্য আপনার ক্লাসমেট তাকে আপনি বলতে পারেন যে ইনি আমি একসাথে লেখাপড়া করি। আপনার বিজনেস পার্টনার বলতে পারেন যিনি আমার বিজনেস পার্টনার, ইনি আমার বন্ধু না, এটা বলার অনুমতি নাই। আরে কথাকে একটু বললেই সুন্দর করে শিখলেই তো হইল, ইনি আমার বিজনেস পার্টনার, পরিচয় করান, এতে কি সে অসন্তুষ্ট হবে? আর আপনি যদি বলেন ইনি আমার বন্ধু, আল্লাহ অসন্তুষ্ট, কারণ সে তো আল্লাহর বন্ধু না। আল্লাহর বন্ধুত্ব পাওয়ার জন্য সর্বপ্রথম যে গুণ লাগবে সেই গুণ হল ঈমান বিল গায়েব। ঈমান নাই সে আল্লাহর কি না বন্ধু না? যে আল্লাহর বন্ধু না সে আমার বন্ধু কিভাবে হয় বলেন? এই জন্য বলা হয় মুআলাত হারাম হে, বন্ধুত্ব হারাম, মুআমালাত জায়েজ হে। তার সাথে লেনদেন, হ্যাঁ, ব্যবসা বাণিজ্য এগুলো কি জায়েজ করবেন, কোনো সমস্যা নাই। তাই জন্য আমার দোস্ত, আল্লাহর সাথে বন্ধুত্ব যদি কোনো ব্যক্তির থাকে, আর এই বন্ধুত্বের জন্য ফার্স্ট প্রথম গুণ যেটা সেটা হলো ঈমান বিল গায়েব। আল্লাহ, তো আমি বলছিলাম যে আল্লাহ বলেন যে তিন ব্যক্তির জন্য আমার মহাব্বত ওয়াজিব হয়ে যায়। নম্বর এক, যে দুইজন সম্পর্ক করছে কার জন্য? আল্লাহর জন্য। একটা হলো দেশের জন্য, একটা হলো পাড়া প্রতিবেশীর জন্য, একটা হলো ব্লাড কানেকশন। এজন্য না, ইমাম আবু হানিফা রহমতুল্লাহর সাথে আমাদের কারো ব্লাড কানেকশন আছে? ইমাম শাফির সাথে আছে? ইমাম মালিক রহমতুল্লাহর সাথে আছে? সাহাবায়ে কেরামের সাথে নাই? তো তাদের সাথে আমাদের সম্পর্কটা কিসের কারণে? আল্লাহর জন্য। নম্বর দুই, মুতাজালিসিনা ফিয়া, আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য বসে, একসাথে বসে কিসের জন্য? আল্লাহর জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ইরশাদ করলেন যে কিয়ামতের দিন হাশরের ময়দানে কিছু মানুষ নূরের মেম্বারের উপর বসে থাকবে, এবং তাদেরকে দেখে হাশরের ময়দানের মানুষ তাকাইতে থাকবে আর বলবে হায় এই ভাগ্যবান মানুষগুলো কারা। তারা ঈর্ষা করতে থাকবে যে আমরা যদি এই মানুষ হইতাম। আল্লাহ রাসূল বললেন শোনো, লাইসু বি আম্বিয়া ওয়ালা শোহাদা, এটা তোমরা ধারণা করো না যে তারা নবী বা শহীদ। তো এই কথা বলার পর সাহাবা কেরামের একটু চিন্তা আসলো। সাহাবা কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, নবীও না শহীদও না, কিন্তু এত ঊর্ধ্বের মাকাম আল্লাহ পাক তাদেরকে দিবেন, তো তাহলে তারা কারা? আল্লাহ রাসূল বললেন যে তারা পারস্পরিক আল্লাহর জন্য মোহাব্বত করছে, একখানে বসত আল্লাহর জন্য বসত, আবার চলে যেত আল্লাহর জন্য চলে যেত। অর্থাৎ তাদের আসা যাওয়া সব কিসের জন্য? আল্লাহর জন্য। এই যে আমরা ওয়াজ মাহফিলে যাই, যাই না কার জন্য? যাই আল্লাহর জন্য যাই। আবার বাড়িতে ফিরে আসি কার জন্য? আল্লাহর জন্য। যাওয়াও আল্লাহর জন্য, আসাও আল্লাহর জন্য। আল্লাহ পাক বলেন যাদেরকে নূরের মেম্বারের উপর আল্লাহ তাআলা বসায় দিবেন। তো যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে ভালোবাসে তার নিকট বসতে ভালো লাগে। আর তিন নম্বর, ওয়াল মুতাবাদিলিনা ফিয়া, যে যাকে ভালোবাসে তার জন্য কিছু খরচ করতে ভালো লাগবে, ভাই একটু চা খান, ভাই একটু চা খেলে খুশি হবে, এই যে টাকা খরচ করলো না, এটার নাম মুতাবাদিলিনা ফিয়া। কিন্তু চাটা খাওয়ায় কেন? ওই যেহেতু ভালোবাসে আল্লাহর জন্য, আল্লাহর জন্য চাটা খাওয়ায়। তো কটা কাজ হইল? তিনটা। এই জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন, মহব্বত করতেন, তাই না? সবচেয়ে মহব্বতের পাত্র আল্লাহ রসুলের জন্য আবু বকর পুরুষের মধ্যে, আর আবু বকরের জন্য কে? রাসূলুল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার জিজ্ঞেস করলেন আবু বকরকে, আবু বকর তোমার সবচেয়ে ভালোবাসার জিনিস কয়টা? তখন উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ তিনটা। কয়টা? তিনটা। কি কি বলো? তখন বলছেন, আন্নাজ রইলাই, হে রাসূল, প্রথম হল যে আপনাকে দেখতে আমার ভালো লাগে, দেখতে তাকায় থাকতেন সবসময় আল্লাহ রাসূলের চেহারা মুবারকের দিকে, সবসময় কে থাকতেন? তাকায় থাকতেন। তারপরে তারপর জুলুস মাইনে দেই, আমার মনে চায় যে আমি সবসময় আপনার সামনে বসে থাকি, বসে থাকতেন, সবাই চলে যাইত, এরপরে আবু বকর যাইতেন। কখনো আবু বকরকে আগায় দিতে রসুল যাইতেন, আবার কখনো রসুলকে আগায় দিতে আবু বকর আসতেন। কখনো উনি বলতেন, ইয়া রাসূলুল্লাহ খানা খেয়ে যান, কখনো রসুল্লাহ বলতেন যে আবু বকর আমার ঘরে যা আছে খেয়ে যাও। কারণ আবু বকরের সাথে আবার সম্পর্কও ছিল না একটা, কি সম্পর্ক? শ্বশুর জামাই। হ্যাঁ, আপনার পাশে বসে থাকা এটা আমার প্রিয় জিনিস। বলে তিন নম্বর, তিন বর ইয়া রাসূলুল্লাহ, ইনফাকু মালি আলাইক, আমার মাল সম্পদ যা আছে আমার মন চায় খালি আপনার পাশে খরচ করি। কয়টা হইল? আপনাকে দেখা, আপনার পাশে বসা, আপনার জন্য মাল খরচ করা, যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাকে যত মানুষ যত হাদিয়া তোহফা দিছে মাল খরচ করছে আমি সকলের সব ওটা পুরো করে দিছি। হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। ও দোস্ত, বাংলাদেশের মানুষের মধ্যে এই জিনিসের অভাব, পুরান কথা ভুলে যায়। পুরান কথা কি? কিছু ছিল না, একজন ব্যবসা শিখেছে, এখন নিজে ব্যবসার মালিক হয়ে গেছে, সে লোকে জিজ্ঞাসা করে না। উস্তাদ, শিক্ষক, একজন শিক্ষক তার কত এহসান একটা স্টুডেন্টের উপরে, অনেক সময় বোঝা যায় না যে শিক্ষকরা, এই স্টুডেন্টরা, শিক্ষকদেরকে মাঝে মধ্যে তোমরা মারো কেন? যখন দেখতেছি না, তারা বলতেছে যে আমাদেরকে গুলি করো, আমাদের বাচ্চাদেরকে গুলি করো না, এটা বলতেছে না কেন? বলতেছে মহব্বত না মহব্বত ছাড়া? মহব্বত করেই বলতেছে। আর মহব্বত যে কোনো জিতো রাফুল আশিয়াও বি আজদাদিহা, যখন যে কোনো জিনিসের বিপরীত জিনিস যখন সামনে আসে তখন ওই জিনিসটার বাস্তবতা বুঝে আসে। কথার কথা, যেখানে রাত নাই সেখানে দিন বুঝে আসে না, যেখানে দিন নাই সেখানে রাত বুঝে আসে না। আমাদের রাত দিন দুটোটা আছে, দুটোটা বুঝি আমরা, বুঝছেন? এই জন্য কোনো ব্যক্তি যদি কারো উপরে এহসান করে সে এহসানকে কখনো ভুলবেন না। সামান্যতম এহসানও যদি কোনো ব্যক্তির থাকে স্মরণ রাখবেন, এইটাই ইসলাম শিখায়। আর এই কথাটুকু মনে রাখলে গণ্ডগোল থাকে না। এলাকায় আপনি আসছেন, ভাড়াইতে হয়ে আসছেন, আল্লাহ তালা এলাকার মানুষের মহব্বতের কারণে আল্লাহ তালা আপনাকে বাড়িওয়ালা বানায় দিছেন। এখন যদি পাড়া প্রতিবেশীকে ভুলে যান, হবে? তাদেরকে ভালোবাসতে হবে, মহাব্বত করতে হবে, যে এদের ওসিলায় আল্লাহ রসুল মক্কা বিজয় হওয়ার পরে ইচ্ছা করলে মক্কায় থাকতে পারতেন কিনা? হ্যাঁ, পারতেন না, মক্কা বিজয় হয়ে গেছে। কিন্তু আল্লাহ রসুল হযরত সাহাবাকে নাম আনসারদেরকে বলেছেন, আনসার শোনো, যে সময় আমাকে মানুষ চিনত না, আমাকে জাগা দিত না, সেই সময় তোমরা আমাকে জাগা দিয়েছ। তোমাদের এই যে এহসান, এই জন্য আমার জীবন মরণ তোমাদের সাথে, আমি তোমাদের ওখানেই থাকব। আল্লাহ রসুলের রজব মুবারক কোথায়? মদিনা পাকে। এহসান যে আমার ওইখানে লেগেছিল, অনেক মানুষ আছে এগুলো করে, এগুলো ঠিক না। এই মানুষের আমাদের হুজুর দুরন্তে কালের পরে দেখা যায় এখানে 50 বছর হয়েছে, কয়েক গ্রামে নিয়ে কবর দিও না, যেখানে মৌত ওখানে কবর, কথা বুঝছে? অনেক কিছু আমাদের মধ্যে থেকে চলে গেছে। হাল জাজাউল ইহসানে ইল্লাল ইহসান, ইহসানের বদলে তো ইহসান, এর আর কোনো বদলা নাই। এই জন্য রসুল বলছেন যে তুমি যদি তার ইহসানের বদলা না দিতে পারো, সমর্থ নাই, তাহলে তুমি কমসে কম তাকে জাজাকাল্লাহ বলে দাও। কি বলে দাও? ভাই আমি তো পারলাম না, আল্লাহ আপনার জাজা দিক। রসুল বলেন এর কারণেও তোমার কি হয়ে যাবে? ইহসানের বদলা হয়ে যাবে। এই জন্য বাবারে পুরান কথা সবাই স্মরণ রাখব, পুরান কথা স্মরণ রাখব। কিসের কারণে বললাম? তো তিনটা কটা জিনিস, আর তিন নম্বর জিনিস হল ইনফাক মালি আলাইক, আমার মাল আপনার জন্য খরচ করতে মনে চায়। তিনটা কথা রসুল বলছেন, সকলের সব এহসানের বদলা আমি দিয়ে দিছি, কিন্তু আবু বকরের এহসানের বদলা আমি দিতে পারিনি। আল্লাহ পাক কিয়ামতের দিন আবু বকরের এহসানের বদলা আল্লাহ তাআলা আবু বকরকে দিবেন। এত এহসান করছেন, ধনী মানুষ ছিলেন, গরিব হয়ে গেছেন, গরিব হয়ে গেছে। এই জন্য আমার দোস্ত, এহসান এক আজীব জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকের এহসানের বদলা দিয়েছেন। অনেকে আপনারা হয়তো ঘটনা শুনেছেন, রাইসুল মুনাফিকিনের নাম জানেন? রাসূলের যুগে তিন প্রকার মানুষ ছিল, খালেস মুমিন, খালেস কাফের আর মুনাফিক। ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা রাসূলুল্লাহ, আল্লাহ পাক সূরা অবতীর্ণ করেছেন মুনাফিকদের ব্যাপারে। আর মুনাফিক যারা, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, কাফেরদের থেকেও জাহান্নামের নিচে থাকবে কারা? কারণ এরা ধোঁকাবাজ। এরা কি? একজন আপনার শত্রু, আপনি জানেন, আপনি সতর্ক থাকবেন, তাই না? ওই লোকটা, ওই লোকটা আমার কি শত্রু। আর একটা লোক আসে বন্ধু হইয়া, কিন্তু দিলের ভিতর কি শত্রু। আল্লাহ রসুল বলছেন, আল্লাহ তুমি আমাকে এমন বন্ধু যার উপরে বন্ধুত্ব ভিতরে শত্রু, এদের থেকে তুমি আমাকে বাঁচাও। কারণ একটা মানুষ তো সতর্কতা অবলম্বন করবে না, সে দাওয়াত দিলে চলে যাবে, দাওয়াত দিলে। ওই যে রামনা মসজিদের ইমাম ছিল আমাদের সাথী, তার আপন চাচাতো ভাই, এক ঘটনার কারণে তার সাথে পারস্পরিক সমস্যা ছিল, ওদিকের খানে ফ্ল্যাট নিছে, আসে বলছে যে ভাই কালকে আসরের পরে যায় আমার বাসায়, একটু দোয়া করে দিল। ইমাম মানুষ, রমনা মসজিদ, রমনা থানা মসজিদের ইমাম, দোয়া করে দিল। তো ভাই, ভাইকে বললে কি কেউ ই করে না করে? হ্যাঁ, ওকে ঠিক আছে, গাড়ি নিয়ে আসছে, আসর নামাজ পড়ে উঠছে, নিয়ে এক বাসার ভিতরে ঢুকে, লোকজন ওখানে আগেই ছিল, মুখে টেপ টুপ লাগাইছে, বাঁধছে, বাঁধতে চাইটা মাইদা রেখে দরজা বাহিরতে বন্ধ করে দিয়ে চলে গেছে। পাওয়া যায় না, পাওয়া যায় না, পাওয়া যায় না। সাত দিন পরে গন্ধির কারণে মানুষ ঠিক পাইছে, ভিতর থেকে বাইর করছে, এরকম অবস্থা। বোঝেন নাই? যদি যদি জানতো যে এই লোকটা আমার শত্রু, সে যাইতো? এই জন্য মুনাফেক হবেন না, মুনাফেক হবেন না। আল্লাহ তাআলা মাফ করুক, আমাকে অনেক মান বলে রাজনীতি করে না কেন? রাজনীতির ভিতরে নিফাক, বলে একটা করে একটা। আর এর ভিতরে এক থিওরি কোথা থেকে শিখছে আমি জানি না, কাজে রাজনীতির মধ্যে কোনো শেষ কথা নাই। উর্দুতে বলে সিয়াসত মে কুই বাত হরফে আখির নেহি হে, রাজনীতির মধ্যে শেষ কথা বলতে কোনো কিছু নাই। আরে মোমিনের তো সব কথা শেষ কথা, কথা দিল মাথা দিল, কথা দিল কথা দিয়া মাথা দিয়া নাকি? আপনি বলেন যে ঠিক আছে এই মালটা আপনাদের দিলাম, আর একটু লাভ এখানে বেশি পেলেন, কয়েছে ভাই ওটা তো ছেড়ে দিছি, খামাখা উল্টা পাল্টা কথা বলে ছেড়ে দিছি, কারণ কথা দিলে তার সাল্লা কেন? তুই মুসলমান না? মুসলমান কথা দিয়ে কথা ছাড়বে কেন? আমাদের বুজুর্গরা ব্যবসায়ী ছিলেন, ইমাম বুখারী রহমতুল্লাহ ব্যবসায়ী ছিলেন, ইমাম আবু হানিফার ঘটনা রহমতুল্লাহ হেলাই ব্যবসায়ী ছিলেন। একটা মাল এক লোকে বলছে কিনতে চাচ্ছে, উনি বলছেন ঠিক আছে দাম বলছে, আমি চিন্তা করি, চিন্তা করার জন্য সময় নেওয়ার তো অনুমতি সবারই আছে, আছে না? অর্থাৎ ইজাব ও কবুল হয় নাই, বেচা কেনার জন্য ইজাব ও কবুল বলে, যেরকম বিয়ার ভিতরে ইজাব ও কবুল, আমি বিয়ে করলাম ও কবুল করলাম, এরকম বেচা কেনার ভিতরে কি একজন বলবে যে এত টাকা দিব, উনি বলে ঠিক আছে আমি মাইনে নিলাম, কি হয়ে গেল বেচা কেনা হয়ে গেল। তো উনি দাম বলছে, উনি বলছেন ঠিক আছে ভাই আমি একটু চিন্তা করি তারপরে তোমাকে জানাবো, এটাকে বলে খেয়ারে বায়ে, বেচা কেনার জন্য এখতিয়ার নেওয়া। তিন দিন সময় নিছে, উনি বাসায় যাওয়ার সময় চিন্তা করছে যে লোকটা যে দাম বলছে মালটা এনে দিয়ে দিব, তারে কিন্তু বলে নাই, কোনো মানুষকে জানায় নাই, দিলে দিলে কি করছে চিন্তা করছে, বাসা যাওয়ার পরে অন্য পার্টি আসছে অনেক বেশি টাকা দিয়ে ওই মালটা নেওয়ার জন্য সে তৈর। উনি বলেন যে না রে ভাই দিতে পারবো না, কেকা বিক্রি করে দিছেন না? বিক্রি তো করি নেই, এই ঘটনা। তোমরা তো বেচা কেনা তো হয় নাই, তার মাঝে আর আমার মাঝে যদিও না হয়েছে, আমার দিলের খবর কে জানেন? আমার আল্লাহ জানেন। দিলে দিলে যে তারে আমি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিছি, এখন কামতের দিন যদি আমার আল্লাহ জিজ্ঞেস করে তা আল্লাহ কি উত্তর দিব? এই জন্য আমি তোমার দিতে পারতেছি না। ওলাইকা ভাই, এরা হলো আমাদের পূর্বপুরুষ, এদের আমরা অনুসরণ করি। এই জন্য দোস্ত সবসময়ের জন্য মনে রাখবো আখিরাতকে, সবসময়ের জন্য আল্লাহকে স্মরণ রাখবো, যে ওই লোকটাকে যদিও বলি নেই কিন্তু কাকে বলছে? ওই লোকের মালিক আমার মালিক কে? আল্লাহ। তার সাথে আমার কথা হয়ে গেছে, আমি তার মালটা তাকে দিয়ে দিব। তেজন্য আমার দোস্ত এসব কথাকে স্মরণ রাখতে হবে, স্মরণ রেখে দুনিয়ার ভিতর চলতে হবে। চেয়ারটা লাগাই জানি ভাই একজন ভালো করে পারবে। তো যাই হোক আমার দোস্ত, হাল জাজাউল ইহসানি ইল ইহসান, ইহসানের বদলা ইহসান, যে কোনো ইহসান হইতে পারে, ব্যবসা বাণিজ্যে হোক। আমি বলতেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মানুষ কয় প্রকার ছিল? খালিস মুমিন, খালিস কাফের, আর এক মাঝখানে একটা ছিল, এটার নাম কি? মুনাফিক। এই মুহূর্তে মুনাফিক তো দুনিয়াতে নাই, আকীদাগত মুনাফিক, এরা কাফেরের থেকেও খারাপ। কিন্তু মুনাফিকদের আলামত আছে, মুনাফিকের কি আছে আলামত বলেন চিহ্ন, সেই আলামতের ভিতরে একটা আলামত হল কথা বললে মিথ্যে বলে, হাদ্দাসা কাযাবা। যখন কথা বলে তিনটা আলামত, কয়টা? এই কয়টা আলামত? তো বোঝা গেল তার বিপরীতটা মোমেনের আলামত। বিপরীতটা কিসের আলামত? মোমেনের আলামত কথা বললে সত্য বলে, কথা বললে কি বলে? হ্যাঁ, তো মনের ভিতর আছে যে না এর সাথে আমি কি করবো, না মিলব না, বলে হ্যাঁ 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 আমরা মিললাম, এটা সত্য না মিথ্যা? হ্যাঁ, তাহলে হরবে আখের নেহি, শেষ কথা নাই তার অর্থ কি? জায়েজ কথা না নাজায়েজ কথা? মোমেনের কথা প্রত্যেকটা কথা শেষ কথা, যা বলছি বলছি আলহামদুলিল্লাহ, এটা কথা এটা থাকবো। এর উপরে আমাদের সিয়াসাতকে, আমাদের রাজনীতিকে, এখন রাজনীতি রাজনীতি নাই, রাজনীতি হয়ে গেছে দুর্নীতি। আর রাজনীতির সাথে জড়িত যারা হয় দুর্নীতিবাজ, হালাল টাকাওয়ালারা জড়িত হয় না, কারণ হালাল টাকা দিয়ে হারাম কাজ করা যায় না। আল্লাহ রাসূল বলছেন ইন্নাল হালাল লা ইহতামিলু শরীফ, হালাল দিয়া তুমি বেহুদে খরচ করবা এটা সম্ভব না, হালাল সীমিত হয়। আজকে এখানে 10 লাখ দিয়ে দিলাম, ওখানে 5 লাখ দিয়ে দিলাম, এই এই কর ওই কর ওই কর, হালাল টাকা না, ওরকমই কামানো হয়েছে। এই জন্য বর্তমানে রাজনীতি হয়ে গেছে দুর্নীতি। সঠিক রাজনীতি করতে হলে যোগ্যতার ভিত্তিতে করতে হয়, হারাম দিয়ে না, হারাম টাকা দিয়ে না। হারাম টাকা দিয়ে রাজনীতি করতে গেলে দুর্নীতি করবেই, দুর্নীতি থেকে বাঁচার কোনো উপায় নাই, বরং আরো দুর্নীতি করার জন্য এই হারাম ইনকামটাকে ইনভেস্ট করে, যেটার মাধ্যমে আরো কি আসবে, যার কারণে দেখা যায়। আল্লাহ তাআলা মাফ করো, আমাদের বাংলাদেশের সমাজে, পাকিস্তানেও আছে, ইন্ডিয়ার খবর আমি জানি না, পাকিস্তানে আমি 10 বছর ছিলাম, এখানেও তো জন্মই এখানে, দেখা যায় ব্যবসায়ী বাণিজ্য, ব্যবসা বাণিজ্য যারা করে তারা ওনারে কি দেয়? টাকা দেয়। কিসের জন্য টাকা দেয়? যে যদি এমপি বানায় নিতে পারি তাহলে যা ইচ্ছা তাই তার মাধ্যমে করায় নিতে পারবো, ওই যা ইচ্ছা তাই তার মাধ্যমে। এখন 5 লাখ টাকা দিলে 50 লাখের কাজ করায় নিতে পারবো তার দ্বারা, তো 5 লাখ দিয়ে কি করলো? ইনভেস্ট করলো, কি কামানোর জন্য? সে 50 লাখ হালাল না হারাম হবে? হারাম কখনো হালাল হয় না। অতএব এই ভোটের সময় মানুষকে এই উদ্দেশ্যে টাকা দেওয়া জায়েজ নাই, কেমন আপনি ধরা খাবেন? আপনার টাকায় যদি সে এমপি হয়ে যত ধরনের নাফরমানির কাজ করবে সব নাফরমানি আপনার আমল নামায় লেখা হবে। হ্যাঁ, দেখা গেল সে টাকা দিয়ে দিলেন আপনি একজন যোগ্য প্রার্থী, সে হেরে গেল, আর এই অযোগ্য টাকার ইসে কি হয়ে গেল? জিতে গেল। আর এ যত ধরনের দুর্নীতি করবে সব দুর্নীতির এক অংশ আপনার আমল নামে লেখা হবে। যেরকম কাবিলের মাধ্যমে দুনিয়ার ভিতরে হত্যা শুরু হয়েছে, আল্লাহ রাসূল বলেন কিয়ামত পর্যন্ত যত মানুষ নাজায়েজভাবে হত্যা হবে কাবিলের আমল নামার ভিতরে সেই হত্যার গুণা কি লেখা হবে। শোনেন নাই এগুলো? করেন কেন? অনেক ব্যবসায়ীরা আছে, ভালো ভালো ব্যবসায়ী, দাড়ি টুপিওয়ালা ব্যবসায়ী, এই সমস্ত মানুষদেরকে সহযোগিতা করে, হারাম এর জন্য সহযোগ করে না হালালের জন্য। যে যদি বানাইতে পারি দিলে মসজিদে কি দিবে? টাকা দিবে, হেজারে দেয় দেয় যে আমি ইম্পোর্ট করব, মাল লেখাবো 5 টন বাইরে থেকে আসবে, এলসি করবো 5 টন, আসবে 50 টন, ওটা ছাড়ানোর জন্য তার সিগনেচারে কি হয়ে যাবে, মাল ছুটে যাবে। এইভাবে মাল আসতেছে বাংলাদেশের ভিতরে, এটা কয়েক হুন্ডি বন্ধ করে দিতে হবে। হুন্ডি কিভাবে বন্ধ হবে, এটা বন্ধ করো, ওই পোর্টের ভিতরে যা লেখা আছে মাল ওইটাকে মাপো, মাইপে তারপরে ঢুকাও, তারপর দেখবো যে হুন্ডি আলাদা ধরা খেয়ে গেছে। 5 লাখ টাকার এলসি করতেছে, মাল আনতেছে কত, 50 লাখ টাকার, 40 লাখ, 5 লাখ গেছে ব্যাংকে আর 40 লাখ গেছে কোথায়, হুন্ডি। তো হুন্ডি তো রাস্তা তো তোমরা খুলছ, সব জায়গায় দুর্নীতি কেন, এই তো দুর্নীতি, এর নামই তো দুর্নীতি, আর দুর্নীতি কারে বলে। তাহলে আমাদের ম্যাডাম উনি তো বললেন যে ওনার বাসায় কাজ করা মানুষ 400 কোটি টাকা, বাইরে এসে কত কোটি টাকা, তদন্তে 4000 কোটি টাকা। তাহলে 4000 কোটি টাকা তোমার বাসায় থেকে আয় করলো, তুমি বুঝলা না, বুঝলা না কেন, তাহলে দেশ চালাবো কেমন করে, এটা যদি না বুঝো, বুঝতে হবে যে আমার আমার কে কি করছে এটা বুঝতে হবে না, আমার বোঝা দরকার। দুর্নীতিতে বাংলাদেশ ভরে গেছে, আল্লাহ তাআলা এর থেকে হেফাজত করুক আমাদের দেশকে। এই দুর্নীতি খতম করার জন্য শুরুর থেকে শুরু করতে হবে, শুরুর থেকে শুরু করে আল্লাহ পাকের কালাম কোরআনুল করিম, রসুল্লাহর বাদ হাদিস শরীফ, এই দুইটিকে সামনে রেখে নিজের জীবন পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এই জন্য আমি বলছিলাম যে মুনাফেক নাই, কিন্তু মুনাফেকের কি আছে, আলামত আছে, কয়টা, 3টা। নম্বর 1, যখন কথা বলে মিথ্যা বলে, আর যখন কথা বলে সত্য বলে মোমেন, কথা বললে কি বলে, সত্য বলে, সে কে, আর মিথ্যা বললে মুনাফিক। মিথ্যা কথা আমরা বলি কি বলি না, কি বলেন, আরে মিথ্যা কথা বলি কি না, বর্তমানে সবচেয়ে বেশি প্রচলন মিথ্যা কথার, মিথ্যা কথা স্বামী স্ত্রীর নিকটে মিথ্যা কথা, স্ত্রী স্বামীর নিকটে মিথ্যা কথা, ছেলে বাবা ছেলে মেয়ে বাবার নিকটে মিথ্যা কথা, বাবা ছেলে মেয়ের নিকটে কি, মিথ্যা কথা। এই একটা সিদ্ধান্ত যদি আজকে এই মসজিদে বসে আমরা নিতে পারি যে যাহা বলিব সত্য বলিব, শপথ করায়, শপথ করে না, শপথের ভিতরে এটা বলায় যাহা বলিব মিথ্যা বলিব, এটা বলে কি বলে, আমি শপথ করে বলতেছি, কসম খায় বলতেছি, আল্লাহর কসম যাহা বলিব সত্য বলিব। এখন যদি কোনো এমপি চুরি করে, যাহা বলিব সত্য বলিব, সে কি বলবে যে আমি এখান থেকে 10 লাখ টাকা আসছিল, 1 লাখ টাকা জনগণকে দিয়েছি, 9 লাখ টাকা আমি খাই ফেলছি, বলে তো যাহা বলিব সত্য বলিল, বলিব বলল কি বলিল, হ্যাঁ মিথ্যা বলিল। রসুল বলেন যাহা বলিব মিথ্যা বলিব মুনাফিকের লক্ষণ, যাহা বলিব সত্য বলিব কার লক্ষণ, মোমেনের লক্ষণ। মোমেন কখনো মিথ্যা কথা বলতে পারে না, আর মিথ্যা কথা এমন একটা খারাপ জিনিস যে মিথ্যা কথার কারণে মুখের ভিতর দুর্গন্ধ পয়দা হয়, কি পয়দা হয়, আমার রসুল বলেন যে এত দুর্গন্ধ হয় যে রহমতের ফেরেশতা সেই দুর্গন্ধ বরদাস্ত করতে পারে না, 70 গজ দূরে চলে যায়, তার থেকে কোথায় চলে যায়, 70 গজ দূরে, একদম যে হাওয়া বের করে বেশি দুর্গন্ধ, মানুষ হাঁটা দেয় না, দূরে চলে যায় নাকে হাত দিয়া, তো ফেরেশতা দূরে চলে যায় কত দূর, আর গদিতে বসে বসে মিথ্যে কথা বলে, খালি মিথ্যে কথা বলে। ওই এক লোক অনেকে আছে ভাই আল্লাহর কসম লস দিয়ে দিচ্ছি, মেমন একটা ওই আমার বন্ধু ছিল, আমি বললাম এই দিদি তোমরা যে বলো যে আল্লাহর কসম খোদা কি কসম মানে আপকো বস এসে দে রাও, এটা কি জন্য বলো, তো হাসিয়ে দিছে, মেমন ছিলেন না, মেমন ব্যবসায়ী, মেমন বিরাদারি আছে পাকিস্তানে, তো বলছে যে মুক্তি সাহেব মশলা ইয়ে হে কি জব হাম ওসকো খরিদতে হে তো এক দাম জিসে খরিদা তো হাম সমঝতে হে কি হাম 15 রুপিয়া কিয়া করেঙ্গে নফা লেঙ্গে, কতনে 15, জব উসকো দেতে হে হাম কহতে হে 10 রুপিয়া কে হিসাবসে দে দো, এটি 10 রুপিয়া 5 রুপিয়া কম কর দো, হাম নুকসান সে দে রহে হে, ক্যা মতলব, ও যো হামনে সোচা থা کہ نفع کتنے لیں گے؟ 15. اب نفع کتنا ہو رہا ہے؟ 10. تو 5 روپیہ نقصان ہو گیا نا. اس لیے ہم کہتے ہیں اللہ کی قسم ہم نقصان سے دے رہے ہیں. اے پیس گھس اللہ جانے لیتے نا. ایک حاضی مرے گیسے, کاٹر ویوسا کرتے ہمار حضرتر ساتھ سمپرک, سے بولتے تھے اللہ قسم یہ کھاٹر بھیترے ہمیں ہمار ہاتھ دے سیگن چھڑا کسی دینی. تار ہاتھ کی دیسے مستری آئی نے تر ہاتھ کی کاٹ درا دیسے সেগুন কাঠ, কাজে একটা অর্ডার আছে চলো এই এই কাঠ দিয়ে এটা বানাইও. আর মিস্ত্রিরা ভরছে কি কড়ই কাঠ, তার হাতে আল্লাহর কসম কি দেয় নাই? দেয় নাই তো, মিস্ত্রিরা দিছে সেটা তো সে বলে নাই. তো এই সমস্ত প্যাঁচ গোছ আল্লাহ বোঝে নাকি না বোঝে না? হ্যাঁ কি বলেন, এটা কি মুসলমানের লক্ষণ না মোমেনের লক্ষণ না মুনাফিকের লক্ষণ? যে যখন বলে মিথ্যা বলে. ওয়াইদা, এই ভালো করে রাজনীতি যারা করেন তারা শুনেন, ওয়াইদা ওয়াদা আখলাফা. রসুল বলেন মুনাফিকের লক্ষণ সে যখন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে. ওয়াদা করল ওয়াদা অনুযায়ী কাজ করে না, এটা কিসের লক্ষণ? মুনাফিক. আর মোমেন ওয়াইদা ওয়াদা ওয়াফা, সে যখন ওয়াদা করবে বাস বলছে যে অমুক সময় অমুকখানে আসবো, আসবে যদি তার জান বেঁচে থাকে, আপনার সাথ দিব সাথ দিবে যদি সে বেঁচে থাকে. মোমেন ওয়াদা করে ওয়াদা পুরো করে, আর মুনাফিক ওয়াদা করে ওয়াদা খেলাপ করে. আর 3 নম্বর জিনিস হল ওয়াইজা তুমি না খানা, মোমিনের পরিচয় হল যে তার নিকট যদি আমানত রাখা হয়, কি রাখা হয়? কি রাখা হয়? আমানত, তাহলে সেটার হেফাজত করে. আর মুনাফেক আমানত রাখলে তার ভিতরে কি করে? খেয়ানত করে. এই যে সমস্ত ব্যবসায়ী ভাইরা ছোট ছোট মানুষদের টাকা পয়সা নিয়ে ব্যবসা করেন, খেয়ানত করবেন না. খেয়ানত করা মুনাফিকের লক্ষণ. আরে ভাই এমন লস খাইছে, পুঁজি পাটা সব গেছে, অথচ লাভ হয়েছে, অথচ খেয়ে ফেলছে. আমানতের কি খেয়ানত? শুধু এটা না, এই যে যারা কাউন্সিলর আছে, এমপি মন্ত্রী মিনিস্টার আছে, তাদের নামে বাজেট হয় না? বাজেট হয় তাদের নামে. বাজেট তার জন্য না জনগণের জন্য? হ্যাঁ, তারা খাই ফেলল. কেন তারা খাই ফেলল? এটা কি এরকম আগেও হইত? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার যুগে আমাদের দেশে যেরকম যে গম আসে এই আসে সে আসে, হয় না? ওই সময় ওনার ওখানে এই গরিবদেরকে দেওয়ার জন্য আতর আসছে. কি আতর? এই যেরকম হোমিওপ্যাথিক ওষুধ দেখছে না, আগে যে ফুটা কাটতে, এখন তো যে ড্রপ দিয়ে দেয়, ফুটা কাটতে কি সবাই পারে? সবটুক ফলাই দিবে. তো ওই আতর ওইরকম আগে কি করত? ফুটা কাটার সিস্টেম ছিল. তাহলে তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই কাজ ওনার স্ত্রীকে না দিয়া অন্য একজন মানুষকে দিছে. তো অভিমান ওই জমানেও ছিল. আমাদের আম্মিজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অভিমান করতেন, ভালোবাসা যেখানে আছে সেখানে অভিমানও আছে. এ ভালো সুন্নত এটা অভিমান করা, খারাপ না? যা স্ত্রী স্বামীর উপর অভিমান করতে পারে, স্বামীও স্ত্রীর উপরে অভিমান করতে পারে. তো উনি একটু অভিমান করছেন, রাগ হয়েছে, তা স্বামী তো স্ত্রীর ভাব বুঝে, তুমি কি রাগ হয়েছ? হ্যাঁ রাগ তো হয়েছি, মিথ্যে কথা বলে না. এটা আমাদের দেশের লক্ষণ. একজনটা দেখবেন রাগ হয়েছে, বলছি ভাই আপনি রাগ হয়েছেন, না 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 কি বলেন আপনি, কিন্তু দিলের ভিতর কি রাগ? এটা সত্যি না মিথ্যা? রাগ হয়েছে বলে দাও যে হ্যাঁ ভাই তোমার অমুক আচরণে আমি কি পাইছি, কষ্ট পাইছি, ক্লিয়ার হয়ে যাক বিষয়টা। না 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 না, কি বলেন আপনি, আপনার উপর রাগাবো অথচ কি রাগ, এটা সত্যি না মিথ্যা হইল? তো মিথ্যা কি মুনাফিকের লক্ষণ না মোমেনের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। হ্যাঁ, রাগ হয়েছেন বলে যে ইয়ার হ্যাঁ আমি একটু কষ্ট পাইছি, কেন? আপনি জানেন যে আমিও এই কাজ পারি, তো আমাকে বাদ দিয়ে আপনি আর একজনকে দিলেন। তখন উনি বলছেন যে দেখো আসলে কি ঘটনা আর একটা, কারণ আতর যখন তুমি ঢালতে যাবা এর ভিতরে তোমার হেসা কটুক যটটুক অন্যজন পাবে, তাই না? তোমার অংশ কটুক যটটুক অন্যজন পাবে, কিন্তু তোমার হাতে যখন করতে যাবা তখন কিছু আতর অনিচ্ছায় তোমার হাতে লেগে যাবে, ওটুক তোমার পাওনা না। এই অনিচ্ছা যটটুক লাগবে এটুকু যদি আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞেস করে যে অমর তোমার স্ত্রী এই আতর এই পরিমাণ জনগণ পাইছে আর এটুক তোমার বেশি তোমার স্ত্রী পাইছে, কারণ আমাদের ধর্মে তো জাররা জাররার কি হবে হিসাব হবে, তো কিয়ামতের দিন আমি যাতে ধরা না খেয়ে যাই এই জন্য আমি তোমাকে দেই নেই এই কাজটা অন্যজনকে দিয়েছি। কথা বুঝছি যে আমার দোস্ত দুনিয়ার ভিতরে চিন্তা ফিকির করে চলতে হবে, জানোয়ার হলে হবে না, জানোয়ারের চিন্তা নাই। মাঝে মধ্যে আমি ওই যে দেখি বাস বুসে লেখা যে বিশ্বের ভিতরে সবচেয়ে বড় আদালত হল মানুষের বিবেক, তো কেয়ামতের দিন হিসাব কিন্তু বিবেকের কারণে হবে, যাদের বিবেক নাই তাদের জানোয়ারের কি নাই? একজন পাগল হয়ে গেছে বিবেক শেষ তার হিসেব আছে? তা আমরা যারা আছি এটা কি পাগল এখানে সব দেশ চালাইতেছে যারা এই যে যারা দেশের ভিতরে আছে এসব পাগল না বিবেক বলা? তো বিবেক বলা হইলে কেন করো, উল্টো পাল্টা কেন করো? বিবেকের কাছে জিজ্ঞেস করো যে আমি যেটা করতেছি এইটা অন্য বিবেকওয়ালা মানুষ ভালো দৃষ্টিতে দেখবে না খারাপ দৃষ্টিতে দেখবে? তোমার বিবেক যদি বলে খারাপ দৃষ্টিতে দেখবে তাহলে ওটা খারাপ, ওটা কি খারাপ? এই জন্য আল্লাহ রসুলকে জিজ্ঞেস করছে সাহাবে কিনা রসুলের নেকি কি জিনিস বদি কি জিনিস, আল্লাহ রসুল কয়েকটা আলামত বলছেন, তার ভিতরে সর্বপ্রথম বলছেন ইস্তাফতে নাফসাক ইস্তাফতে কালবাগ, এর কোনটা খারাপ কোনটা ভালো তোমাকে জিজ্ঞেস করো। কাকে কারে জিজ্ঞেস করবে? নিজেকে জিজ্ঞেস করো, নিজেকে জিজ্ঞেস করো এটা ভালো না খারাপ। আর তার জন্য আল্লাহ রাসূল একটা এটা যে বুঝতে না পারে তার জন্য একটা নিয়ম বলছেন, সে নিয়মটা হলো যে যেই কাজটা তুমি করতেছো তার সাথে এই কাজটা যদি সে করে তোমার সাথে তাহলে তোমার ভালো লাগবে না খারাপ লাগবে? যদি ভালো লাগে তো তুমি তার সাথে করো, আর যদি তোমার কাছে খারাপ লাগে তাহলে বুঝবা যে তুমি তার সাথে করছো তারও কি লাগতেছে করে না। দুই নম্বর আল্লাহ রাসূল বলছেন করতে গেলেই চিন্তা আসে করব কি করব না করব কি করব না, তাহলে ছাড়ো করো না। নম্বর তিন আল্লাহ রাসূল বলছেন যে দেখো কাজটা করার পরে তোমার যদি চিন্তা আসে হ্যাঁ লোক না জানে, লোকে না জানে, এই দেখ তো কেউ শুনতেছে তো না, এই জানলা বন্ধ করো, এই যে লোক না জানে, লোক না জানে, এই যে আপনারা মসজিদে আসছেন লোক না জানে এরকম কারো চিন্তা ফিকির আছে? নিজের বাসায় ঢুকছেন লোক না জানে চিন্তা ফিকির হয়, কিন্তু অন্যজনের বাসায় লোক নাই ঢুকতেছেন কেউ দেখতেছে তো না, দেখে তারা ঢুকে লোক না জানে, তো বোঝা গেল এই ঢোকাটা কি হইতেছে সব না গুণা। আর যেখানে লোক জানলে কোনো ক্ষতি নাই মন বলে নেকি, আল্লাহ রাসূল খুলে খুলে বুঝিয়েছেন আমাদেরকে, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করে। তো আমি যে কথা বলতেছিলাম আব্দুল্লাহ বিন উবাই
রাইসুল মুনাফিকিন ছিল, রাইসুল মুনাফিকিন মানে কি, রাইস মানে সর্দার, মুনাফিকদের সব মুনাফিকদের তার কথায় উঠা বসা করত। এক নম্বর ফাজিল, এই সুরায় মুনাফিকুন পড়বেন, জানাল আজমিনহাল আজাল, কাজে আমরা হল দেশের মানুষ, স্থানীয় বাসিন্দা আমরা, সেখানেই মুহাম্মদ আর মুহাম্মদের সাথীরা আইসা আমাদেরকে কষ্ট দিবে, এদেরকে বাড়ি করে দিব, আমরা হল স্থানীয়। লাইফ জার্নাল মিনহাল আজ মিনহাল আজাল আছে না, সুরা মুনাফিক পড়েন। ওনার ছেলে ছিল আবার কি, আবদুল্লাহ মুসলমান, এই শুনছে যে আমার বাবা এই কথা বলছে, কটকে তরবারি বের করছে, যা বাবার সামনে দাঁড়িয়েছে, এই তুমি ওদিনা যাইতে পারবে না, কথাকে মাপ চাও, উড্ড করো, রসুলের থেকে ইজ্জত ওলা বিশ্বের ভিতরে কেউ নাই, তারা তুমি বের করে দিবা, আর তারে তুমি বলছো নিকম্মা নিকৃষ্ট আর তুমি উৎকৃষ্ট, এই তরবারি দিয়ে এক্ষুনি তোমাকে শেষ করে দিব যদি তুমি এই কথাকে কি না করো, ওটা না করো, বলো রসুল সবচেয়ে বড় ইজ্জতওয়ালা, বলো ইহা, তারপরে ভিতরে যেতে কথা কি বুঝতেছেন, হক হক বাতিল বাতিল। তোমার দোস্ত এই বিচারে যখন ইন্তেকাল হয়ে গেছে, এত বড় মুনাফিক ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বা মুবারক দিচ্ছেন তার ছেলেকে, যে বেটা আমার এই জুব্বাটা তোর বাপের জানাজার ওই যে কাফনের ভিতরে দিয়ে দিস, হইতে পারে যে আল্লাহ তালা এই জুব্বার বরকতে তার আজাব কিছু কম করে দিবে। এখন প্রশ্ন হল যে এর কবরে যখন আল্লাহ রসুল যখন জানাজার পড়ার ইচ্ছা করলেন, তখন আল্লাহ তালা বলছেন যে ইয়া রসুল খবরদার তার জানাজা আপনি পড়াইলেন না, তো জানাজা পড়াইতে যেখানে আল্লাহ তালা নিষেধ করলেন সেখানে আল্লাহ রসুল জুব্বা কেন দিলেন, কথা কি বুঝছেন, প্রশ্ন না এই, এই প্রশ্নের উত্তর হল আল্লাহ হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের কি হন, চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতে মক্কার সময় মুসলমান হয়েছেন, মুসলমান তো হয়েছেন আগে, হিজরত করছেন ওই সময়, বদরের যুদ্ধে, বদরের যুদ্ধে আল্লাহ রাসূল এই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, উনি অনেক বড় তখন মুসলমান হন নাই, কাফিরদের পক্ষ থেকে আসছিল যুদ্ধ করতে, অনেক নাহিম সাহেব ছিলেন, গোটা তাজা মানুষ ছিলেন, যে একজন ফেরেশতা ওনারে যে ধরে নিয়ে এসছে সে হল ছোট ধরনের স্বাভাবিক একজন মানুষ, ধরে নিয়ে এসছে, আইসে বলছে ইয়া রাসূলুল্লাহ একটা বড় মাথায় কালো পাগড়ি পরা একটা লোক সে এরে বাইন্দে ছাইন্দে আমারে ধরাই দিয়েছে, যাও রাসূলের কাছে নিয়ে যাও, আমি নিয়ে এসছি তারে, কাকে, আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তখন ওনার গায়ে জামা ছিল না, নিজের আপন চাচা না, রক্তের সম্পর্ক দেখে মায়া লাগছে, তখন এই মুনাফিক এও ছিল জবরদস্ত মোটা সোটা, তো আমার গায়ে কি সবার কাপড় লাগব, তো এরকম এর কাপড়টা লাগত ওর গায়ে, শারীরিকভাবে উনিও কি ছিল মোটা চাচা ছিল, তো ওনার জুব্বাটা আল্লাহ ইয়া রাসূলুল্লাহ এই জুব্বা পরে দেন, জুব্বা পরে দিছে, তো নিজের চাচার উপরে এহসান করলে নিজের উপরে তো এহসান হয় তাই না, এটা একটা এহসান হইল না, এই এহসানের বদলা রসুল জীবদ্দশা দিতে পারেনি, যার কারণে এন্তেকালের পরে রসুল কি করছেন, নিজের জুব্বা মুবারক তার কবরের ভিতরে দিয়ে দিছেন, যাতে করে ওই এহসানের বদলা কি হয়ে যায়, এহসান হয়ে যায়, কথাটা কি বুঝছেন, এজন্য মুসলমান কখনো পিছনের কথা ভুলতে পারে না। কারো কোনো এহসান থাকলে সেটাকে ভোলা, এটা মুসলমানের লক্ষণ না, মুনাফেকের লক্ষণ। এই জন্য কেউ যদি কোনো এহসান করে থাকে আপনার উপরে, কোনো এহসান ভুলবেন না, সেটাকে মনে রাখবেন, স্মরণ রাখবেন। এই যে রসুলের কথা বললাম, রসুল ইচ্ছা করলে কোথায় যাইতে পারতেন, মক্কা মক্কা রইলেন কোথায়? কেন যখন তাকে কেউ জানত না, মদিনার মানুষ কি দিছে? রসুলের সঙ্গ দিছে। এই জন্য দোস্ত বলতে চেয়েছিলাম, কি বলা হয়ে গেল, কি সময় হয়ে গেছে, তো যেই কথা আমি বলতেছিলাম, মোমেন হওয়ার জন্য প্রথম গুণ লাগবে কি? ইমান বিল গায়েব। ইমান বিল গায়েবের মাধ্যমে আল্লাহর বন্ধুত্বের মেম্বারশিপ হয়। কোন ব্যক্তি ইমান ছাড়া আল্লাহর বন্ধু হইতে পারে না। এখন এই বন্ধুত্ব পাওয়ার পরে, মেম্বারশিপ আসার পরে প্রথম জিম্মাদারি ওই ওকে ইমান আসসালাম, নামাজ পড়তে হয়। কি পড়তে হয়? কি পড়তে হয়? নামাজ পড়তে হয়। আজকে ইচ্ছা ছিল এর উপরে আলোচনা করার, হল না। ইনশাআল্লাহ সামনে যদি আল্লাহ হায়াত দেন। সবাই দোয়া করি, দোয়া করব। আমাদের দেশের পরিস্থিতি ভালো না, অনেক বেশি খারাপ। আর যে কোনো দেশে, হ্যাঁ কথা শুনবো এক মিনিট, যে কোনো দেশের অবস্থা খারাপ হলে কেউ ভালো থাকে না, নাকি ভালো থাকে? এই যে একটু আগে আমার নিকটে খবর আসছে, আমি বেফাকুল মাদারেসের এক্ষণে আসার আগেই দেখছি, ওখানে বেফাকুল মাদারেসের একটা মৌলানা সাহেব ভোলা বাড়ি কাজ করে, ছয় তালার উপরে টিন শেড আছে, সেখানে থাকে, যাত্রাবাড়ি ওইখানে নাই যে বাঙ্গা প্রেসের ওদিকে আমাদের অফিস, ওখানে ছিল, গুলি এসে বেচারে মরে গেছে। কোথাও মিছিলে গেছে, সে নিজের বাসায় মরে গেছে, কথা বুঝছেন? এই জন্য যতদূর সম্ভব আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক, আমাদের দেশবাসীকে হেফাজত করুক, সবাইকে হেফাজত করুক, জান মাল ইজ্জত আবরু আল্লাহ হেফাজত করুক, যাদের মাধ্যমে ক্ষতি হইতেছে তাদেরকে আল্লাহ পাক হেদায়ত দান করুক, ইচ্ছা করে যারা করছে তাদেরকে আল্লাহ হেদায়ত দান করুক। বোঝা যাচ্ছে না? আল্লাহ নিকট দোয়া করব। আর বিশেষভাবে যে সমস্ত আমাদের বাচ্চারা এবং লোকজন ইচ্ছায় অনিচ্ছায়, আমাদের প্রধানমন্ত্রী তো বলেন যে স্বজন হারানের ব্যথা উনি বুঝেন, মানুষও বুঝতেছে। আমার একটা ছেলে মরে গেছে, যে কোনো জায়গাতে যাই ওর সাথে, ওখান থেকে গেছি, যাওয়ার পরে অনিচ্ছায় মনে আসে, আরে আমার ছেলেটার সাথে আমি এখান থেকে গেছিলাম। বুঝে আসছে না? এরকম কত মার কোলখালি হয়ে গেছে, তারা বুঝতেছে তাদের কি জিনিস গেছে। মেট্রো নষ্ট হয়েছে, মেট্রো থেকে ভালো মেট্রো চলে আসবে। বিল্ডিং নষ্ট হয়েছে, বিল্ডিং আসবে। যে সমস্ত বাচ্চাগুলো মার কোল খালি করে চলে গেছে, জ্ঞান পাওয়া যাবে? এই জন্য দেশের অবস্থা ভালো না। সবাই আল্লাহর নিকট দোয়া করব, আল্লাহ যেন আমাদের দেশকে দুশ্মনদের থেকে হেফাজত করেন। তার কারণ আমাদের দেশে 95% মুসলমান, হিন্দুরা মুসলমানদের শত্রু, হিন্দুরা আমাদের দোস্ত হয়েছে। তাদের দেশে মুসলমানরাও শান্তিতে নাই, মুসলমানদেরকে ধর্ষণ করতেছে, মুসলমান মহিলাদেরকে হিন্দুরা মারতেছে, তো তারা আমাদের কি বন্ধুত্ব দেখাবে? এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, তার নিজ গুণে হেফাজত করেন। যারা ইচ্ছায় অনিচ্ছায় আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করছে তাদেরকে আল্লাহ হেদায়ত দান করেন, তাদের ভাগ্য যদি হেদায়ত না থাকে তাদেরকে ধ্বংস করে দিয়া আল্লাহ তাআলা আমাদের দেশের উপরে আল্লাহ তাআলা শান্তির ফয়সালা করে দেন। এ দোয়া ছাড়া আমার আর কোনো কিছু নাই। কারণ আমি আমার লাইফে কোনো মিছিল মছিলে যাই নাই, যাই না, যাব না, পারি না, আমার ইমান দুর্বল, কিন্তু দোয়া করি আল্লাহ নিকটে। আপনারা দোয়া করেন যে সমস্ত মা বোনদের বাচ্চা, স্বামী, ছেলে, মেয়ে দুনিয়ার থেকে চলে গেছে, আল্লাহ পাক তাদেরকে বেহেশত নসিব করেন, আল্লাহ তাদের এই কুরবানিকে কবুল করে নিয়া আমাদেরকে সর্ব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করেন, দেশের ভিতরে শান্তির ফয়সালা করে দেন। হ্যাঁ বাবা, আল্লাহ তাআলা মেহরবান। আল্লাহ আল্লাহ বলতেছিল, দোয়ার চাচ্ছিল ভাইয়ের জন্য, বিয়ের জন্য, আল্লাহ পাক যে যেখানে অসুস্থ আছে সবল কাল্লা সেবা দান করেন। আর মসজিদের মিনারের ব্যাপারে আমি গত মাসে বলছিলাম, আলহামদুলিল্লাহ কাজ শুরু হয়ে গেছে, আপনারা যার যার সমর্থ অনুযায়ী, তৌফিক অনুযায়ী এই কাজের ভিতরে শরীক হন, যাতে করে দ্রুতই মিনারই তো বাকি, আর তো আলহামদুলিল্লাহ আল্লাহ সবই করে দিয়েছেন, আল্লাহ যেন মিনার মসজিদের একটা বিশেষ জিনিস, আল্লাহ যেন সুন্দর একটা মিনার আল্লাহ তালা করে দেন, তার ভিতরে আপনার আমার যা তৌফিক অনুযায়ী যা পারি আলতাফের সাথে যোগাযোগ করব, কমিটির সাথে যোগাযোগ করে সেটাকে ব্যবস্থা করার চেষ্টা করব। আল্লাহ তালা সবাইকে তৌফিক দেন। বিসমিল্লাহ সহ তিনবার সুরা ইখলাস পড়ি। اللهم صل على سيدنا مولانا محمد صلاة تنجينا بها من جميع الأحوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها عن جميع السيئات وتطهرنا بها عن جميع السيئات وتطهرنا بها عن جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير আয় মালা পাক, আয় মাহবুবে পাক, মেহরবানি করে আমাদের সকলকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদের দেশবাসীকে মাফ করে দেন। আল্লাহ পুরো উম্মতে মুসলিমাকে মাফ করে দেন। আল্লাহ আমাদের গুনার কারণে আমাদের উপর কোনো আজাব দিয়েন না। আল্লাহ আমাদের গুনার কারণে আমাদের উপর কোনো মুসিবত দিয়েন না। আল্লাহ এই মুহূর্তে আমাদের দেশ, আল্লাহ আমাদের গুনার কারণে বিভিন্ন সমস্যায় জর্জরিত, আল্লাহ মেহরবানি করে আমাদের সকলের গুনাকে মাফ করে দেন। আমাদের পুরো দেশের উপর আপনি রহমতের ফয়সালা করে দেন। আমাদের পুরো দেশের উপর আপনি রহমতের ফয়সালা করে দেন। আল্লাহ আমাদের পুরো দেশের উপর আপনি রহমতের ফয়সালা করে দেন। আল্লাহ যারা আমাদের এই মুসলমানদের দেশকে ক্ষতি করার জন্য চেষ্টা করছে, আল্লাহ তাদের ভাগ্য যদি হিদায়ত থাকে আপনি হিদায়ত দান করেন। আল্লাহ দেশের হোক বিদেশের হোক, আল্লাহ দেশের হোক বিদেশের হোক, তাদের ভাগ্য যদি হিদায়ত থাকে হিদায়ত দেন। আল্লাহ তাদের ভাগ্য যদি হিদায়ত না থাকে, আল্লাহ এখানে 95% আপনার রসুলের এতিম উম্মত, আল্লাহ এদের দিকে লক্ষ্য করে মেহরবানি করে তাদের কালো হাতকে ভেঙে চুরমার করে দেন। আল্লাহ আমাদের দেশের উপরে শান্তির ফয়সালা করে দেন। আল্লাহ যে সমস্ত বাচ্চারা, যে সমস্ত লোকজন ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহ শাহাদাত বরণ করছে, আল্লাহ দুনিয়ার থেকে চলে গেছে, আল্লাহ তাদের শাহাদাতকে আপনি কবুল করে নেন। আল্লাহ তাদের বাবা মা আত্মীয় সকলে আল্লাহ তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দিয়ে দেন। আল্লাহ অনেক মানুষ আল্লাহ বেগুনা আল্লাহ রাস্তা দিয়ে যাচ্ছে, তারা জেলে চলে গেছে, আল্লাহ তাদেরকে জেল থেকে বের হয়ে আসার তৌফিক দিয়ে দেন। আল্লাহ যারা গুনার কাজ করে অন্যায় কাজ করে গেছে তাদেরকে তওবা নসিব করে দেন, তওবা করে তাদের জেলের থেকে বাহির হয়ে আসার তৌফিক দিয়ে দেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সদকা তুফাইলে আমাদের দোয়া মোনাজাতকে কবুল করেন। আল্লাহ আমাদের দেশের উপর রহমতের ফয়সালা করেন। আল্লাহ আমাদের দেশের উপর রহমতের ফয়সালা করেন। আল্লাহ আমাদের জান মাল ইজ্জত আবরুকে আপনি হেফাজত করেন। আল্লাহ আজকে প্রতিবেশী দেশের মানুষ তারা বলতেছে আমাদের নিকট যদি রিফিউজি হয়ে আসে, আল্লাহ রিফিউজিদের কেমন কি অবস্থা হয়, আল্লাহ বর্বর লোকেরা আমাদের দেশে আসছে, আল্লাহ গরুর মতো গাড়িতে তাদেরকে উঠে নিয়েছে আমরা দেখছি, আল্লাহ আমরা এরকম করে দেশে রিফিউজি হয়ে যাইতে চাই না, আল্লাহ আমরা আমাদের ঘরে থাকতে চাই, আল্লাহ আমরা আমাদের দেশে থাকতে চাই। আল্লাহ আপনি মেহরবানি করে আল্লাহ এই ধরনের ঝাঁ ঝামেলার থেকে আমাদের সকলকে আপনি হেফাজত করেন, আমাদের জান মাল ইজ্জত আবরুকে আপনি হেফাজত করেন।
সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাযী বিরহমতিকা ইয়া আরহামার রাহিমীন।